কাজী নজরুল ইসলাম, কেউ বলেন বিদ্রোহী, কেউ বলেন প্রেমের কবি। ১৯৪১ সালের ৬ এপ্রিল এক অনুষ্ঠানে দেয়া অভিভাষণে তিনি পড়েছিলেন যদি আর বাঁশি না বাজে। আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উম্মাদ, তোর জীবনে শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। রবীন্দ্রনাথের সেই কথাটি সত্যি হয়েছিল। নজরুলের জীবনে একের পর এক ট্র্যাজেডি এসেছিল, কিন্তু তা সত্ত্বেও নজরুল তার কাজ দিয়ে, তার গান, তার কবিতা, তার নাটক এবং গল্প দিয়ে আমাদের ভাবনার জগতের মানচিত্রটি আমূল বদলে দিয়ে গেছেন। আমরা আজকে কথা বলছি কবির কনিষ্ঠ পুত্র অনিরুদ্ধ কাজীর স্ত্রী কল্যাণী কাজীর সাথে, শিল্পী কল্যাণী কাজী। নজরুল গবেষণায় বর্তমানে নিয়োজিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
ভালো আছি, ধন্যবাদ। আর আমি সবাইকে আমার নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি।
নজরুল আপনার জীবনে কিভাবে এসেছিলেন? ১৯৪৯ সালে বোধহয় আপনার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল তার।
হ্যাঁ, আমি বাবা বলি বলছি।
নিশ্চয়ই।
আমরা যখন ছোট, মানে জ্ঞান হয়েছে, তখন আমার মনে হয় আমার মতো অনেকেই এই কবিতাটির প্রতি আকৃষ্ট হয়ে কবিকে ভালোবেসেছিলেন। সেটি হলো তার প্রভাতী কবিতা, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাকে ফুল খুকি ফোটরে। এই যে কবিতাটা, এটা পড়তে পড়তে একটা ভীষণ মনে, তখন অত বুঝতাম না কিন্তু খুব খুশি হতাম, এবং আমি পুরস্কারও পেয়েছি বেশ কয়েকবার। কিন্তু তার থেকেও বেশি তখন ওই বইয়ের কবিতার মাথার উপরে কবির ছবি দেওয়া থাকতো, সব কবিরই ছবি দেওয়া থাকতো। ওই দুলে দুলে পড়তে পড়তে তখন ওই ছবিটার দিকে চোখ চলে যেত, আর দেখতাম ঝাঁকড়া চুল, মানে দীঘল টানা টানা চোখ, ভরাট মুখ, আর ভীষণ একটা অদ্ভুত। এখন হয়তো গুছিয়ে বলতে পারছি, কিন্তু তখন মনের মধ্যে এই প্রতিক্রিয়াতে ওই ছবিটা থেকেই তাকিয়ে থাকতাম, ঠোঁটের কোণে একটা অদ্ভুত মিষ্টি হাসি, যেটা আমি পরবর্তী কালেও দেখেছি, একটা রহস্যময় হাসি। মনে হয় ওই কবিতা পড়তে পড়তে ওই ছবির দিকেই তাকিয়ে থাকতাম, এবং সেই থেকেই উনি আমার প্রিয় কবি হয়ে উঠলেন। আমার সাথে যখন আলাপ হয় তার, মানে যখন প্রথম দেখি, তখন তো তিনি ৪২ সাল থেকেই অসুস্থ, তিনি স্মৃতিশক্তি হারিয়েছিলেন, একটা অদ্ভুত দৃষ্টিকে তাকিয়ে থাকতেন, কিন্তু চিনতে পারতেন। এই জন্য অনেকদিন তার সাথে থেকে দেখেছি, যখন প্রথম পরিচয়ের পরে প্রণাম করেছি এবং আমার স্বামী দিকে তাকিয়ে আছেন, অনিরুদ্ধর দিকে, যে জিজ্ঞাসা করছেন যে বুঝতে চাইছেন আমি কে, তখন যখন আমার স্বামী বলেছিলেন যে বাবা আমার বউ। একটা কথা বলে রাখি যে উনি অনিরুদ্ধকে প্রচন্ড বিশ্বাস করতেন, ভালোবাসতেন, আস্থা রাখতেন। অনিরুদ্ধই, এবং আমি প্রমীলা দেবীর অনেক চিঠিতে জেনেছি যে অসুস্থ অবস্থায় তোমাকেই তো বারবার মনে করতেন, তোমার উপরেই ভরসা করতেন। কাজে ওর একটা বিরাট ভূমিকা ছিল পরিবারের প্রতি। তো যাই হোক, তখন আমার একটা দুর্বুদ্ধি চেপেছিল প্রথম সাক্ষাৎকারে, যে বাবার একটা অটোগ্রাফ নেব। তো বাবাকে তখন লিখতেন না একটা, উনিতে ওই ঘরেই প্রমীলা দেবী আমার শাশুড়ি মা শুয়েছিলেন, উনি তো যা আপনারা সকলেই জানেন যে উনি বাবার আগে 2 বছর আগে থাকতে অসুস্থ, পক্ষাঘাতে তার কোমর থেকে অসার হয়ে গিয়েছিল, তিনি শয্যাশায়ী ছিলেন, কিন্তু ওপরের অংশ শরীরের এত সচল ছিল যে কিভাবে একজন সুস্থ লোকের কাজ তিনি শুয়ে শুয়ে করতেন। যেমন না দেখলে বিশ্বাস করা যায় না যে তিনি সবজি কাটতেন, বাবাকে খাইয়ে দিতেন, তারপরে বাবাকে অবসর সময় কবিতা পাঠ করেও শোনাতেন, তারপরে যাবতীয় সংসারের যা কিছু দৃষ্টি দেওয়ার একটা সুগৃহিণী হিসেবে সেগুলো তদবির করতেন। আর একটা আরেকটা জিনিস যেটা ছিল, মায়ের তার প্যাডে তিনি নামটা লিখতেন প্রমীলা কাজী নজরুল ইসলাম, মানে বাবাকে তিনি এতটাই শ্রদ্ধা করতেন যে নিজের নামের সঙ্গে তার নামটা জড়িয়ে তবে এই কাগজপত্র দরকারি সব কিছু দেখাশোনা তিনি করতেন। তো যাই হোক, তখন আমি যখন সই চেয়েছিলাম তো প্রথমটা বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তারপরে আবার প্যাডটা দিয়ে একটা কাগজ দিয়ে আমার স্বামী আদর করে করে বাবা লিখে দাও, বাবা একটা নাম লেখো, নাম লেখো। প্রথমে অনিরুদ্ধর নামটা লিখেছিলেন, পরে নজরুল ইসলামে এসে গুলিয়ে গিয়েছিল। তা আমি সেটা আমার আশীর্বাদী মানে ফুল হিসেবে আজও সংরক্ষণ করে চলেছি।
চমৎকার। আপনার কি কখনো আক্ষেপ হয় যে যে ভীষণ প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ মানুষটিকে দেখেছেন আপনি দূর থেকে, জেনেছেন দূর থেকে, ছবিতে দেখেছেন, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ শামসুর রহমানের কবিতায় যেই মানুষটির কথা, সেই মানুষটির সাথে যখন আপনার সামনাসামনি দেখা হলো এবং থাকা হলো, তখন সেই মানুষটি বদলে গেছেন?
আমি একটা কথা বলি, একটা প্রথমেই বলে রাখি, আমি যদিও তার কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ স্ত্রী, কিন্তু এই বাড়ির প্রথম বউ, আমি প্রথম এ বাড়িতে বউ হয়ে আসি। তারপরে সব্যসাচীর বিবাহ হয় এবং সেই বিবাহ আমি, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে সুন্দরভাবে এটা সংগঠিত করেছিলাম। আসলে তো বড় হয়ে আবার আসার কথা ছিল, আমি ছোট বউ হয়ে বড় বউ হয়ে এলাম আর কি। তো যাই হোক, হ্যাঁ আক্ষেপ তো নিশ্চয়ই হয়, আক্ষেপ তো নিশ্চয়ই হয়, কিন্তু যা পেয়েছি তার জন্য ক্ষোভ তো নেই। এটা একটা শিশু ভোলানাথকে পেয়েছিলাম, তিনি কিন্তু অনেকে ভুল ধারণা করেন বাবা কাউকে, আমি আসার পর থেকে আগে হয়তো খুব উদ্যম, তার শারীরিক কষ্ট আমি যেরকম ভাবে পড়েছি মার কাছে শুনেছি, এবং যে ভীষণ দুর্দম মানে হয়ে উঠতেন আর কি কষ্টের চোটে, এক এমন গল্প শুনেছি যে ছেলেরা যখন দুষ্টামি করত তখন দিদিমা মানে গিরিবালা দেবী, প্রমীলা দেবীর মা, যে ঘরে বাবা থাকতেন যন্ত্রণা হতো, খুব চিৎকার করতেন, তা সেখানে একটা রড জানলার খোলা খুলে সেই ঘরের না সেই ঘরে তাদের ঢুকিয়ে দিত দরজা খুলে। আর বাবা খুব রাগত চোখে ছেলেদের দিকে তাকিয়ে থাকতেন, ছেলেরা তো ভয়ে সিঁটিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু জানলার রড খুলে বাবা ছেলেদের বার করে দিতেন। মানে এইটুকু তার বোধ ছিল, যন্ত্রণায় তো অন্য বোধ চলে গেলেও বোধ ছিল যে না ছেলে এদের আঘাত করা চলবে না, মানে এই অনুভূতি তখন থেকে ছিল। তারপরে আস্তে আস্তে রোগ যন্ত্রণা কমে গিয়েছিল, আমি যখন গেলাম তখন তো বাবা কি বলবো, একটা ওই যে বললাম শিশু ভোলানাথ, নিজের মনে সারা বাড়ি ঘুরে বেড়াতো। এবার একটা কথা না বললেই নয়, যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল কলকাতার মানিকতলা অঞ্চলে, একটা বাড়িতে আমার বিয়ে হয়েছিল, বাড়িটি অদ্ভুত ধরনের ছিল, পাঁচতলা বাড়ি, তলায় খাটাল ছিল, মোষের খাটাল, তার পাশ দিয়ে আস্তে করে উঠে দোতলার বাড়িওয়ালার এক পালোয়ান থাকতেন, তিনতলায় গিয়ে সিঁড়ি শেষ হতো এবং সেই সিঁড়ির শেষে একটা দালান ছিল এবং তার একপাশে একটা অপেক্ষাকৃত বড় ঘরে মা একটা স্বল্পোচ্চ চৌকিতে দরজার দিকে মুখ করে মাথার তলায় হাত রেখে শুয়ে থাকতেন, আর তার সামনের অপেক্ষাকৃত ছোট ঘরটায় একটা বিছানা পাতা থাকত, সুন্দর পরিষ্কার বিছানা, এবং বাবা সেখানে সারাদিন থাকতেন। সারাদিন থাকতেন মানে মার ঘরেই তো লোকজন আসা যাওয়া যত কাজকর্ম হতো, তো বাবা সারা বাড়ি ঘুরে বেড়াতেন, কিন্তু একটা ঘরে ওই ঘরটা ছিল বাবার খুব প্রিয়। ওর মধ্যে বাবা জানলা ছিল, সেই জানলা ধরে উদার আকাশের দিকে তাকিয়ে আপন মনে কি যেন বলতেন, হাসতেন, তারপরে আবার ক্লান্ত হলে বসে পড়তেন। কাগজ বাবার খুব প্রিয় ছিল, কাগজ ম্যাগাজিন, মাঝে মাঝে কাগজ এমন ভাবে চোখের সামনে ধরে থাকতেন যেন মনে হতো যে এক্ষুনি সমস্ত কাগজের খবর পড়ে ফেলেছেন আর কি। তখন বালিশের তলায় রেখে দিতেন, আবার যখন রেগে যেতেন তখন কাগজ দিলে কাগজটা একটু দেখেই কুটি কুটি করে ছিঁড়ে ছুঁড়ে ফেলতেন, এই এই অভ্যেসটা তার ছিল। তবে এটা আমার মনে হয়েছে এর একটা ভূমিকা আছে যে বাবার অভ্যেস ছিল সকালবেলা উঠে ঘুমতে যখন সুস্থ ছিলেন স্টেটসম্যান কাগজ আসত, সকালে উঠেই সেই কাগজ নিয়ে প্রথমে বাথরুমে যাওয়া। আমার মনে হয় সেটা তখনও তেনার অবচেতন মন থেকে কোথাও ওই কাগজের প্রতি আকর্ষণটা তখনও ছিল। বাড়িটা অল্প ছিল, ওপরে জল ছিল না, মানে জল মানে একতলা থেকে জল তুলে একটি যে কাজের লোক সে বাবার খুব প্রিয় ছিল, সে যুদ্ধের সময় চলে গিয়ে যখন ফেরত আসে তার একটু মাথার গন্ডগোল। তার কথা কেন বলছি, ঢাকায় বাবার শেষ দিন পর্যন্ত সেই বাবার কাছে ছিল।
তার নাম
উড়িষ্যাবাসী, তার নাম কিশোর সাউ, আমরা কুশা বলে ডাকতাম, এবং বাবার সমস্ত কিছু দেখাশোনা বেশিরভাগ সেই করত, আর ওই জল তুলে তুলে আমাদের ওপরে দিত, আমরা সেইগুলোতে জলের চাহিদা মেটাতাম। আর তো ওই দুটো ঘর, তারপরে ক্রমশ পরিবার বাড়লো, আমার সন্তান এই পরিবারের প্রথম বংশধর কাজী অনির্বাণ, তার কিছু তিন মাস পরে সব্যসাচীর কন্যা খিলখিল কাজীর জন্ম হয়। তারপরে তো জায়গা হচ্ছিল না, তখন বাড়ি খোঁজার, কাজী নজরুল ইসলামের যারা চর্চা করে থাকেন তারা জানেন যে বাড়ি পাওয়া বা বাড়িতে ধরে রাখা মানে এক নাগারে থাকা, এগুলো তার বহু বাধা এসেছেন, কখনো মুসলমান বলে, কখনো পাগল বলে, কখনো কেউ বলেছেন আমাদের বাড়ি ঠাকুর আছে, এগুলো গবেষকরাই আবিষ্কার করেছেন। এরকম করে খুঁজতে খুঁজতে আমরা তখন বাড়ি খুঁজতে গিয়ে আমরা চলে এলাম, আমি আমার পরিবার মানে আমার স্বামী আমার দুই ছেলে মেয়ে, তখন আমরা চলে এলাম পাইকপাড়া অঞ্চলে তালা পার্কে একটি ফ্ল্যাটে, আর বাবা মা আমাদের সঙ্গে থাকতে লাগলেন।
কাজী নজরুল ইসলামের সাথে আপনার শেষ দেখা হয়েছিল কবে?
শেষ দেখা তো ঢাকাতে হয়েছে। এই ঢাকায় আসার আমি দেখো বলছি দেখো এই যে ঢাকায় আসা তার পরিকল্পনা, শেখ সাহেবের সঙ্গে যখন কথা হচ্ছে তখন উপস্থিত থাকা, এগুলো সব সময় আমি ছিলাম সাথে। কাজে এই ঘটনাটার বিবরণ মানে ছবিটা আমার কাছে খুব পরিষ্কার। আমার শেষ দেখা হয়েছিল, আমার স্বামী তো মারা গেছেন 74 সালে, 74 সালের আগে আমরা নিয়মিত যেতাম ঢাকাতে, আমি আমার স্বামী আমার ছেলে মেয়ে এরা যেতাম, কিন্তু যখন আমার স্বামী মারা গেলেন 74 সালে তখন আমি আর আমার স্বামী যাব বলে তখন আমাদের দেখা হয়নি। আমরা পরিকল্পনা করেছিলাম চট্টগ্রাম যাব, তা সেটা তো হয়নি। তার বাবার জন্মদিনে গিয়েছিলাম তখন, মোটামুটি সেটাই আমার শেষ দেখা ভালো করে যাওয়া বাবার কাছে, সেই 75 সালের প্রথম দিকে হবে বোধ হয়।
তিনি লিখে গেছেন, নিজেই লিখে গেছেন, যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। এত অভিমান নিয়ে যিনি বিদায় নিয়েছেন সেই কবিকে আমরা কোনোদিন ভুলে যাব না। তার কাজ তাকে অমর করে রাখবে আমাদের সবার কাছে। কল্যাণী কাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
পাখি